में से पत्र लिखते हैं प्रारंभ करके और प्रबंध लिखना, सब समय उनकी रसोई बनाना, कपड़े साफ करना इत्यादि सब प्रकार से उन्होंने सेवा किया। पूज्य पाठ श्री विक्रम महाराज जी उनसे पीछे आए, किंतु उस समय में गुरु महाराज जी अभी उतना प्रचार में अभी सब ये नहीं किया था। प्रारंभ में ही बामन महाराज जी के बाद में ये पूज्य पाठ श्री विक्रम महाराज जी, विशेष करके उनकी हमारे प्रति बड़ी कृपा, गुरु जी की सेवा में हमारी बहुत कुछ त्रुटि हो जाती, गुरु जी को समझने नहीं देते और हमको उत्साह दे करके और हमको बचा करके रखते थे, गुरु जी की सेवा में उन्होंने लगाया। इसलिए इनकी कृपा का मैं फिर जीवन ही ऋणी रहूँगा। विशेष करके गुरु महाराज जी हम लोगों को कहते कुछ, बाण महाराज जी को और हमको, बाण महाराज जी को तो खूब गाला गाली देते किंतु हमको गाला गाली नहीं देते। अभी हम नया में आया था, बहुत प्रीति के साथ में रखने की चेष्टा करते कहीं भाग न जाए, बड़ा तेज आदमी है इसलिए कहीं भाग न जाए, इसलिए बहुत प्रेम के साथ में हमको रखते। कोई आदेश देते तो हम लोग दौड़ करके करने जाते, होगा कि नहीं होगा कैसे पालन करेंगे ये हम लोगों को ज्ञान नहीं, बस आदेश दिया बस कूद गए। हम लोगों के ऊपर में इतना विश्वास नहीं रहता था कोई काम के लिए आदेश दे। तो विक्रम महाराज जी के ऊपर में राधानाथ ब्रह्मचारी के दशाधिकारी के प्रति, हमारे प्रति, बाण महाराज जी के प्रति उतना ये नहीं रहता था कि ये काम हो जाएगा। इनके प्रति ये था इसको ये यदि करना आरंभ कर दिया तो ये जरूर करेगा, उनको विश्वास रहता। इसलिए कठिन कठिन काम जो होता था इनके ऊपर में थे। और ये लेंगे नहीं बाद विवाद हो जाता कि ये कैसे होगा, तो गुरु महाराज जी के साथ में बाद विवाद होने लग जाता था। ऐसे नहीं, हमारे सन्यासी महाराज जी ने कहा गुरु अज्ञासी अभिचारण मिया, उसके दो स्वरूप हैं, एक बाहरी है एक आंतरिक। भीतर से वो करता है किंतु कुछ विचार करके करता है, शिष्य को गुरु की आज्ञा को विचार करके जो कैसे हम करेंगे ये सब विचार करके करना चाहिए। प्रभुपाद जी ने गुरु जी को कहा कि इस व्यक्ति को निकाल दो मठ से, कहा था आप लोग जानते होंगे, कहा था ना कोई था गुरु महाराज जी को, कहा ये जल्दी से इसको गाड़ी ले आओ और इसको बाहर कर दो। तो गुरु महाराज जी घर के अंदर में छिप गए, पालन नहीं किया। तो जानते हैं कि प्रभुपाद जी ऊपर से ऐसा कह रहे हैं किंतु भीतर से वो मक्खन से भी अधिक कोमल है, इसलिए हमको विचार के थ्रू कुछ करना होगा। गुरु महाराज जी को जबकि विनोद ब्रह्मचारी के रूप में थे तो प्रभुपाद जी ने कहा तुम्हारी मैया ने पत्र दिया है, वो अभी मरने जा रही है, इसलिए तुम अभी घर जाकर के मैया से भेंट करके आओ। गुरु महाराज जी को बुला करके कहा जे तुम जाओ, तो गुरु महाराज जी ने कहा, गुरु महाराज जी को कहा जे तुम जाओ घर में, तुम्हारी मैया तुमको देखने के लिए तड़फड़ा रही है, अंतिम बात बस सुनते आओ जाओ। तो गुरु महाराज जी आकर के घर में छिप गए, गए ही नहीं। जब शाम हो गई तो प्रभुपाद जी ने किसी दूसरे से परमानंद प्रभु जी से पूछा, उस समय उनका परमानंद ही पूछना, परमानंद प्रभु जी से देखो तो विनोद गया है कि नहीं अपनी मैया के पास में देखने के लिए, खोज खबर लेकर कह जैसे वो तो घर में छिपा हुआ वो गया नहीं। फिर शाम को रात में प्रभुपाद जी ने बुलाया तो ये गए, तो पूछा जी तुम घर नहीं गया, मैया के पास नहीं गया, तुम नहीं प्रकृति नहीं किया, क्यों? हमने सोचा कोटि कोटि जन्मों के बाद में आपके चरणों में हम आए हैं और यदि हम अभी घर जाएं प्रभुपाद आपकी सेवा को छोड़ करके परमार्थ राज्य को छोड़ करके यदि जाएंगे तो मैया कहेगी जे बेटा और मैं मर रहा हूँ, हमारे बाद में कोई घर देखने वाला नहीं है और तुम्हारी भाई लोग नहीं देखते हैं, तुम ही घर को संभालना, तो मैं उनकी अंतिम इच्छा को छोड़ करके कैसे आऊँगा, ये मेरे लिए संभव नहीं होगा, इसलिए मैया के पास में मैं नहीं गया जी, मैया हमको घर में रख करके हमारा परमात्मा बिगाड़ देगी और आपका आपकी सेवा नहीं हो सकती, इसलिए मैं नहीं गया। प्रभुपाद जी बड़े प्रसन्न हैं। तो गुरु आज्ञा ही अभिचारणीय एक तरह से ठीक है, किंतु फिर भी गुरु जी के आंतरिक विचार को समझ करके और उसको कहना चाहिए। पूज्यपाद महाराज जी से ऐसे लिए विवाद हो जाते, वो कहते थे और ये कहते थे कैसे होगा, फिर उसके बाद में उस काम को लेकर के और उसको पूरा कर देते थे, हम लोगों के लिए वो सब संभव नहीं। इस प्रकार से होने से बात अभी दो चार ब्रह्म सूत्र जैसे बतलाया ना, जो वेदांत ग्रंथ को लिखने के लिए इन पर कुछ कहा था, वेदांत का प्रचार करने के लिए बड़ी तीक्ष्ण बुद्धि, हाँ को नहीं और नहीं को हाँ करने में भी ये गुरु जी जैसे थे ना, हाँ को नहीं और नहीं को हाँ कर देते थे, ऐसे ही जैसे महाप्रभु जी थे, तो वैसा तो नहीं किंतु हाँ एक तुलना के लिए ऐसा कह रहा हूँ, तो इनका भी ऐसा ही है, देखते हैं कि हम में इनमें खूब खटर पटर लगी रहती है। अब इन्होंने काल परसों कहा हम इनके आज हम उनसे कुछ कहेंगे, फिर उसका उत्तर हो दे, इस पर चलता है, बहुत मेधा तीक्ष्ण है। आज गुरुपाद पत्नी की कुछ महिमा दो चार शब्दों में कहेंगे, क्योंकि अभी उधर का वो काम गड़बड़ हो जाएगा। आप लोग स्वस्ति वाचन करके
प्रकृत गुरु सेवक जिन्हें गुरु महिमा वर्णन करते गुरु सेवक नामधारी गुरबाबज्ञाकारी तार वाक्यगुली गुरु स्मृति विधान करते कखनो सम्भव है ना। एक प्रकार हमार स्वरूप सुतरां आमार वाक्य गुरु सेवा हबे ना, তথাপি বৈষ্ণবগণ আমার মঙ্গল চেষ্টা করছে, তাই কিছু বলা তাদের চিত্তার্থে আমার আবশ্যক। তবে এক কথায় বলতে গেলে সংক্ষেপে যদি আমায় বলতে হয় আমি বলবো, আমার নয় একটা পতিত জীব আজ যে প্রকার বাহ্যিক একটা উন্নতির ছায়াস্বরূপে প্রকাশ পেয়েছে, এইটি আমার ভূমিকার কর্মের মনে এইরকম অধম বিমুখ মায়ায় নিমজ্জিত ব্যক্তিকে যিনি ইচ্ছাকর্ষণ করে তাঁর সেবায় লাগাতে পারেন বা ভগবত সেবায় নিয়োজিত করতে পারেন, তার থেকে বড় মহিমা আবার কি আছে। সুষ্ঠু হবে না হলেও আমি বলবো আমি আমার গুরুপাদ পদ্মের কৃপার পরিচয়, আমি ব্যক্ত করতে সক্ষম নই, অদৃশ্য কৃপা বা অদৃশ্য হস্ত আমার প্রতি কতদূর প্রসার, আমি নিজেও তার উপলব্ধি করতে অক্ষম, সুতরাং আমি বলতেও সক্ষম। তবে নিশ্চয়ই তার কৃপা আমাকে রক্ষা করবে, এই প্রকার একটা বিশ্বাস পোষণ করি। আমি তার সেবা করবার যোগ্য নই, তার তো কি সেবা করব। আমার সে প্রকার দম্ভ থাকা উচিত না। যারা সে প্রকার তার হৃদয়কে আকর্ষণ করেছেন তারাই তার সেবা করুন, আমি তাদের আনুগত্যে তাদের সেবা করে গুরুপার জন্মে সেবা করি। যাক, এখন আমার একটা বক্তব্য বিষয় আমি এখানে বলতে চাই। গুরুপাদ পদ্মের মহিমা আপনারা তাঁর প্রিয় ভক্তদের মুখ থেকেই শুনুন করবেন। তিনি বৈদান্তিক পণ্ডিত ছিলেন এবং এদের মুখ থেকে শুনছেন বটে যে আমাকে সেই কৃপা তিনি করেছেন। কিছুটা হয়তো হতে পারে তাঁর অনুগ্রহ ব্যতীত কোনোটাই আমার পূরণ হয় না, এটা তো ঠিকই। সুতরাং সেই মহিমা আমি বলতে গেলে বলব তাঁর পরিচয়। তিনি নিজেই দিয়ে গেছেন মায়াবাদের জীবনী গ্রন্থে। তিনি কিরূপ বৈদান্তিক ছিলেন এবং তিনি কিরূপ গুরু সেবা করতেন তার পরিচয় আমাদের দিতে হবে। একমাত্র মায়াবাদ, তারই স্বরচিত সেই মায়াবাদের গ্রন্থ তিনি, তিনি তার সর্বশ্রেষ্ঠ গুরু সেবকের পরিচয় বলে প্রকাশ করেন, যার সমতুল্য তার শিবগণের মধ্যে কখনোই পরিলক্ষিত কিছু হয় দেখা যায় না। শিল প্রভুপাদের এইটি মনোভীষ্ট ছিল এবং তার প্রতি ওই রকম আদেশ ছিল, তুমি মায়াবাদটাকে একবারে শেষ করে দিতে পারো। তিনি সেই রূপ ভাবে তাঁর সেবায় বসেছিলেন এবং মায়াবাদের জীবনী গ্রন্থখানি আপনারা যদি কেউ আলোচনা করেন দেখবেন তিনি সেই মায়াবাদকে একেবারে শেষ করেছিলেন। আরেকটি ঘটনা আমি একবার বলি, গ্রন্থাকারে তখনও তাঁর এই বিষয়গুলি, বক্তব্য বিষয়গুলি প্রকাশিত হয়নি, খণ্ড খণ্ড ভাবে প্রকাশিত হয়েছিল। আমি তখন পাটনায় একটি গেই লব্ধ প্রতিষ্ঠ রিডিং প্র্যাকটিক্যাল তাঁকে সেইটি প্রেজেন্ট করলাম। দার্শনিক পণ্ডিত ছিলেন, পরের দিন যখন তাঁর সঙ্গে তার মনোভাব জানতে গেলাম আমাকে থেকে উৎক্ষিপ্ত হয়েছে বইখানা ছুঁড়ে ফেলে দিলেন আমার। শঙ্কর সম্বন্ধে তিনি এইরকম বলতে পারেন, তিনি লাল হয়ে গেছেন খেতে। শঙ্করের মতবাদ যে অতি তুচ্ছ হেয়, তিনি একবারে এমন প্রতিপাদন করেছেন সেই ভদ্রলোক আশ্চর্য। তিনি যদিও শঙ্করপন্থী নন কিন্তু শঙ্করের প্রতি তার এত ধারণা, সুচ্ছ ধারণা ছিল। কি আপনি দোষ দেখলেন একটু বলুন, দোষ আবার কি? শঙ্করকে এইরকম ভাবে তিনি একটা তুচ্ছ করেছেন, আমি কোন জায়গায় তার অযৌক্তিক আছে একটু বলুন না। তিনি আমি বলবো কি আমার যুক্তিসঙ্গত হয়নি, উনি বলছেন কি আর বলবো, সবই তার খণ্ডন করে তাকে একবারে কিছু না এরকম করেছে। আর তিনি যদি সেইটি সত্য বলে মনে করেন তা শুনে থাকলে তাহলে অন্যায় তো খালি কিছু করেননি তো। এই প্রকার প্রভুপাদের মনোবিক্ষুব্ধ অনেকেই তো সাধন করছেন, কিন্তু এটি তাঁর একটি যেটা প্রভুপাদের প্রতি ছত্রে ছত্রে সেই মায়াবাদ দূষণ লক্ষ্য করা যায়। সেই প্রকার যোগ্যতা আমার গুরু মহারাজের ছিল, এর দ্বারাই তিনি গুরু পাঠ কর্মের বৈদান্তিক সেবা মনোভীষ্ট করেন। তাছাড়া নিজের জীবনকে তুচ্ছ করে তাঁর সঙ্গে তাকে তাঁর জীবনকে রক্ষা করার যে কাহিনী আপনারা শুনলেন সেটিও তো বর্ণনা, যদিও তার আদর্শ রামানুজাচার্যের শিষ্যের মধ্যেও দেখা যায়। সুতরাং এইভাবে আদর্শ গুরু সেবা আদর্শ গুরু সেবক তিনি ছিলেন। শুধু তাই নয়, পরবর্তীকালে ঈশ্বর ইচ্ছায় বা অন্য কোনো কারণেই হোক, তাঁরই প্রতিষ্ঠিত এই মঠ মন্দির বিচ্ছিন্ন হয়ে ধ্বংসপ্রাপ্ত যোগ্য হয়েছে। সেই সময় তাঁর যে সমস্ত প্রভুপাদের যে সমস্ত প্রচারের বৈভব সেগুলি সব ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। প্রধান একটি নবদ্বীপ ধাম পরিক্রমা বন্ধ হয়ে গেল, গৌড়িয়া পত্রিকা প্রকাশন বন্ধ হয়ে গেল, নানা প্রকার ধর্মগ্রন্থ বা সভা সমিতি কেউ সব বন্ধ হয়ে গেল। রূপ অবস্থায় নদীয় গুরুপাদ পদ্মই পুনরায় সেই সমস্ত গুলিকে উজ্জ্বল করে প্রকাশ করলেন। কপর্দাহীন হয়ে সেই মূল মঠ থেকে তিনি বাইরে চলে এসেছেন, কিন্তু কপর্দক শূন্য এই প্রকার কোন তাঁর প্রখ্যাত না আমার শিষ্যগণ কেউ ছিলেন, সকলেই কিছু কিছু অর্থাদির মালিক ছিল। কিন্তু গুরুপাদ পদ্মের একটি গুরুভ্রাতে এলে তাকে জল খাবার দেওয়ার পয়সা নাই, ওপর থেকে চড়ুই পাখি সে ন্যাগড়ায় কিছু পয়সা বাঁধা ফেলে দিয়ে তার সেই রকম মনোবিষ্ট পূরণ করেছে। কিন্তু তথাপি তার উদার প্রাণ, এক পয়সা নেই হাতে, গুরুসেবক বা গুরুভ্রাতা যদি কেউ আসে তার জন্য তিনি ঋণ করেও তাঁর সেবা করেছেন। এইসব আদর্শ আমরা দেখি, পয়সাকে তিনি বিন্দুমাত্র কিছু মূল্য দিতেন না। তিনি গুরু সেবক এই শুনলে আমাদের প্রতি আদেশ, আমার গুরুভ্রাতাদের কোনো প্রকার অবমাননা তোমরা করতে পারো যাই করুক। মনে মনে আমরা অনেক সময় তাদের ছল চাতুরি ধরে ফেলতাম, আমাদের বিচারে ছল চাতুরি, এবং অভিযোগ করতে গেলে আমাদের এমন শাসন করতেন তার কোনোদিন আমরা বলতাম। তিনি জানছেন দেখছেন, তথাপি আমাদের বলবার ক্ষমতা নেই, বরং তাদের পক্ষ সমর্থন করে আমাদের তিরস্কার করে মঠ থেকে বের করেছে। সেই প্রকার তার গুরুভ্রাতাদের প্রতি স্নেহ ছিল। আমরা আস্তে আস্তে সেই সব আদর্শগুলিকে ভুলে গেছি। যাই হোক, তাঁর অনন্ত মহিমা তাঁর ভক্তগণই বলবেন, আমি বিশেষ কিছু বলব না, এখন আমার বলবার যোগ্যতাও নাই বা তা বলবার অধিকার। তথাপি আমি দু একটি তাত্ত্বিক বিচার করতে প্রস্তুত আছি। গুরু এই কথাটি কার প্রতি প্রযোজ্য হওয়া উচিত? সকলেই তো আমরা গুরু পাদ পদ্ম আশ্রয় করে থাকি, এই অভিমান করি, এবং নিজ নিজ গুরুকে আমরা সর্বোত্তম এই প্রকার বিচার করে থাকি। কিন্তু এই প্রকার বিচার প্রকৃতপক্ষে কি শাস্ত্রের বিচার? শাস্ত্রের মধ্যে তবে কেন বলছে শিব ঠাকুরই বা কেন বলছে? পার্বতীকে তিনি বলছেন গুড়বা বহবা শান্তি শিষ্য বিদ্যাপহারকা, সদ্গুরু সুদুর্লভ দেবী শিষ্য সন্তাপহারক। বহবা শান্তি বহু বচন দিলেন, গুড়ব বহবা শান্তি শিষ্য বিদ্যাপহারকা। বিত্ত অপহরণকারী গুরু বহু আছে, সদ্গুরু সুদুর্লভ এক বচন দিয়ে বললেন শিষ্য সন্তাপহারক। সদ্গুরু এক, আর অসদ্গুরু শিষ্য বিত্ত অপহরণকারী বহু। তাহলে কিন্তু এখন যেরকম পরিস্থিতি আমরা সর্বত্রই লক্ষ্য করছি, ওই একটাও তো অসদ্গুরু নেই। বহবা শান্তি শিব ঠাকুর যে বললেন কোথায় বহু? একটাও তো খুঁজে পাবে, কেউ বলুন তো কার গুরু অসৎ আছে? কেউ বলতে পারে যে আমার গুরু অসৎ? কেউ বলে সবাই গুরু বলে আমার গুরু সৎ। তাহলে শিব ঠাকুরই মিথ্যাবাদী? সদ্গুরু সুদুর্লভ দেবী, সুদুর্লভ কোথায়? সদ্গুরু তো এখন সুলভ, শিব ঠাকুরের কথা এখন উঠে গেছে কলিকালে দেখি এই প্রকার। তাহলে আমরা এখন তাহলে কি শিব ঠাকুরের এই কথার সত্যতা গ্রহণ করব? কেউ তো বলে না, সবাই নিজের গুরুকেই জগৎগুরু, টমাটমা কেউ বলি না আমরা। এখন এই আমাদের বলাই কি সেই বস্তুর বাস্তব গুণকীর্তন হয়? আমি কি গুরুদেবের গুরুত্বটাকে মাপবার ক্ষমতা রাখি? না বলতে হয় তাই বলি, কিন্তু বলতে হয় বলায় প্রকৃত বলা বা প্রকৃত মহত্ব প্রকাশ করা হলো? সুতরাং গুরুদেবের মাত্র প্রকাশ করতে গিয়ে শিষ্যের যে সমস্ত উক্তি সেগুলি কি বিশ্বাসযোগ্য? সর্বত্র যেখানে শিষ্যের গুরুত্ব আছে তার উক্তিগুলি প্রকৃতপক্ষে বিশ্বাসী। গুরু গুরুকে চেনে, অগুরু কখনো গুরুকে চিনে তার মহিমা বলতে সক্ষম হতে পারে না। সুতরাং এই প্রকার গুরু প্রকৃতপক্ষে কি বস্তু সমস্ত শিষ্যের পক্ষে তার মহিমা কীর্তন করা কখনোই সম্ভব নয়। না দেব দেব অর্চয়ে, এ যেমন অর্চনের ক্ষেত্রে যে ব্যবস্থা রয়েছে সেরকম গুরুদেবকে কে বলবে? শিষ্য বলবে তার মহত্ব সে কতটুকু জানে? তার কি বা সেরকম বোঝবার ক্ষমতা আছে গুরুদেবকে? সে যখন গুরু হবে তখনই সেই গুরুকে বলতে পারবে গুরুদেব আমার, সেইটি বাস্তব। সুতরাং সকলেই তো আমার নিজ নিজ গুরুকে বলছেন আমার গুরু জগৎগুরু। কোথায় হলো কোথায় প্রচিত গুরু? অসৎগুরু কই আছে? একটা আড্ডা খুঁজে পাওয়া যায়। এবং শাস্ত্রের সমস্ত বিচারগুলি যদি আমরা আলোচনা করি তাতে দেখছি গুরুতত্ত্বকে বলছেন গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। কৃষ্ণই কৃপা করবার সময় গুরু হয়ে আসবে। কৃষ্ণ নিজে এসে কৃপা করেন না, আমরা চাই কৃষ্ণের কৃপা, কৃষ্ণের সেবা। তিনি এসে বলেন কয় আমার সেবা করো তো, তিনি চাচ্ছি যা করেন। কৃষ্ণ কৃপা করবেন তিনি গুরু মূর্তিতে, ধ্রুব তিনি পদ্মপলাশ লোচন হরির জন্যে মনে কি কঠোর তপস্যা করছে। ভগবান তখন নারদকে বলছে, নারদ তুমি যাও দেখো না ধ্রুব কি করছে। তার প্রতি প্রসন্ন হয়ে তাকে কৃপা করবার জন্য দ্রবীভূত হয়ে গেছে নারদ বল্লিপত্র, আমি কেন যাবো, তুমি যাও না, তোমার যদি এত দয়া তুমি গেলেই তো করো। নারদ তা গেলেন না, বলে ডিউটি তো আমার। নারদ জি কি করলেন তখন, দীক্ষা প্রদান করলেন, বলে তুই এইরকম ভাবে ডাকলে কি হয়, আগে সে কি তত্ত্ব বই, তুই যে চাকরিস একটা জিনিস ওই জিনিস কি তার কাছ থেকে চাইতে আছে। গুরু সেই রকম দিব্য জ্ঞান প্রদান করেন, ভগবানকে চাইলেই ভগবান তার কাছে আসবে না। গুরুর দ্বারা সংশোধিত হয়ে সেই রকম যোগ্যতা লাভ হলে তবেই ভগবান সেখানে আসে। এই জন্য আমরা শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক দেখি যাতে উত্তম রূপে এই বিষয়টি বর্ণিত হবে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশ তস্যাৎ ঈশা তপে তস্য বিপর্যয় অস্মৃতি তন্ময়া অতঃ বুধ আভজেত্তম ভক্তৈকৈশম গুরুদেবতাত্মা। ভগবানের মায়ার দ্বারা মোহিত হয়ে আমাদের এই প্রকার ভয় বা মৃত্যু নানা প্রকার ক্লেশ এইগুলি আমরা লাভ করছি। এই ক্লেশের হাত থেকে অব্যাহতি আমাদের কি প্রকারে সম্ভব, না যার মায়ায় মোহিত হয়েছি সেই তত্ত্বকেই আমাকে আভজে সম্যক রূপে ভজনা করতে হবে, তবে আমার মায়া ছুটবে। কেমন করে মায়ার হাত থেকে নিষ্কৃতি লাভ করা যাবে, মায়া অবস্থা মায়ার দ্বারা গ্রস্ত ব্যক্তি কিন্তু ভগবত সেবা লাভ করতে পারে। আ ভজে তং ভক্তৈকৈশং ঈশং, সেই একমাত্র ঐকান্তিক ভক্তির দ্বারা তাকে ভজনা করি, বেশ ভগবানের ভজনা করি, করলি তো তাহলে মায়ের হাত থেকে ছুটে নিষ্কৃতি পাব। কিন্তু শেষকালে কি বললেন, গুরুদেবতা আত্মা যা ভগবানকে ভজন করবো, করলি তো হয় যা হবে। ওই গুরুদেবতা আত্মা একটি বলবার প্রয়োজন কি, নিরর্থক এটা। গুরুদেবতা আত্মা এই প্রকার সেই গুরুদেবের কি যারা সর্বতভাবে তাঁর পরম প্রিয় পরম মঙ্গলজনক এই বুদ্ধিতে তাকে আশ্রয় করেছি, সেই সেই প্রকার সেই ঈশতত্ত্বকে ঐরূপ ঐকান্তিকভাবে ভক্তি বা ভজনা করবার যোগ্যতা লাভ করতে পারে। তদ্ভিন্ন নিজের চেষ্টার দ্বারা হতে পারে না। ভগবানকে কিনে এনে আমরা যেমন মন্দিরে প্রতিষ্ঠা করলাম, কুটি হয়ে গেল ভগবানের সেবা, ওই প্রকার নিজের চেষ্টার দ্বারা তো সেই ভগবানের সেবা লাভ হয়, আধ্যাত্মিকতায় হবে না। আরোহ পন্থায় হবে না, কৃপা সেখান থেকে অবতরণ করছেন গুরুরূপে, অবরোহ পন্থা সেই গুরুপাদ পর্যন্ত। সেই তত্ত্ব যদি কাউকে কৃপা করে গ্রহণ করেন, তিনি নিশ্চয়ই সেই ভগবত সেবা লাভ করতে পারবেন। যতদিন পর্যন্ত না সেই প্রকার সৌভাগ্য জীবের হয়, প্রকৃত ওই রকম গুরুপাদ পদ্মের আশ্রয় লাভ করতে সে না পারে, ততদিন সেই ভগবানকে ভজনা করেই মায়ার হাত থেকে নিষ্কৃতি তার করতে হবে। সময় হয়েছে দেখি, আজ এই পর্যন্তই আমি এখন
সেই ভূমিকায় না গেলে সেইটা দেখতে পাওয়া যাবে কি? আজ্ঞা পালনটা কিরকম আমরা মনে করি, যেটা সব কনিষ্ঠের দেবতা, কনিষ্ঠ অধিকারী কি যখন কিন্তু যারা উত্তম অধিকারী তারা আজ্ঞা লঙ্ঘন করে সেবা করছে।